আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে এখন যে বন্যা পরিস্থিতি চলছে তাকে অনেকেই বলছেন নিকট ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে এই বন্যায় মানুষের জীবনে নতুন ধরনের দুর্ভোগ নিয়ে এসেছে। প্রতি বছরই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চল বন্যায় ভাসে। এবারের বন্যায় বাংলাদেশের প্রায় 37% অঞ্চল পানিতে তলিয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কি সম্ভব, না প্রকৃতির দিকেই চেয়ে থেকে কাটবে বাংলাদেশিদের জীবন, এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জিওগ্রাফির বাংলাদেশি বংশোদ্ভূত এমফিল গবেষক দিলরুবা খানমকে। দিলরুবা খানম, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আরফিন।
আপনি আমাদেরকে বলবেন কি যে এই যে বারবার বাংলাদেশে বন্যা হচ্ছে, এটা তো প্রাকৃতিক ভাবেই হচ্ছে, কিন্তু অনেকে বলছেন সঠিক পরিকল্পনার অভাবে এই বন্যায় মানুষের দুর্ভোগ বাড়ছে, আপনি কি মনে করেন?
আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটা সত্য যে বাংলাদেশের এবারের বন্যা ইতিহাসের অন্যতম একটা ভয়াবহ বন্যা, অনেকগুলো বন্যার মধ্যে একটা। শুধু যে ভৌগোলিক অবস্থান কিংবা সঠিক পরিকল্পনার অভাবে বন্যার তীব্রতা বাড়ছে শুধু তাই নয়, এর সাথে আমি যোগ করতে চাই যে এবছর বাংলাদেশ গভর্নমেন্ট এবং আদার যে ফ্লাড ম্যানেজমেন্ট অর্গানাইজেশন গুলো আছে সবাই তিন ধরনের দুর্যোগ একই সাথে মোকাবেলা করছে। একটা হচ্ছে কোভিড এবং এর সাথে হচ্ছে সাইক্লোন ইম্প্যাক্ট যেটা আছে সেটা এবং ফ্লাড। 2017 বাংলাদেশে যে বন্যাটা হয়েছিল সেটাও অনেক তীব্র ছিল। যে ডিস্ট্রিক্ট গুলো হচ্ছে 2017 প্লাবিত হয়েছিল সেগুলোকে ছাড়িয়ে এবার আরো অনেকগুলো ডিস্ট্রিক্ট বাংলাদেশের উত্তর এবং মধ্যাঞ্চলে প্লাবিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের এইবারের বন্যায় তীব্রতা এনেছে যখন আপনার জুলাইয়ের 21 তারিখে একটা সেকেন্ড ফেজ ইনান্ডেশন শুরু হয়েছিল, যেটাকে হচ্ছে আপনার বলা হয় যে এটা 10 বছরে একবার হয়ে থাকে। এখন আসি আপনার সঠিক পরিকল্পনার কথা। হ্যাঁ, এটা সত্য যে সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশের বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রতি বছর বেড়ে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিকল্পনাগুলো অলরেডি আছে ফ্লাড ম্যানেজমেন্টের জন্য, যেমন প্রশমন এবং অভিযোজন পরিকল্পনা এবং অন্যান্য বিষয়গুলো যে এর সাথে জড়িত, সেখানে আসলে এভালুয়েশন কিংবা মনিটরিং হচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন। আমরা চাইলে তো আসলে প্রতি বছরই অনেক পরিকল্পনা তৈরি করতে পারি, কিন্তু এক্সিস্টিং প্ল্যানের গ্যাপ গুলো আইডেন্টিফাই করা এবং ইম্প্যাক্ট ইভালুয়েশন করা এটা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন কি এই বন্যার ক্ষতিকে বাড়িয়ে তুলছে?
অবশ্যই অপরিকল্পিত এবং অতিমাত্রার নগরায়ন, যেটা আপনার জনসংখ্যা বৃদ্ধির জন্য করতে হচ্ছে, সেক্ষেত্রে সেটা বন্যার ক্ষয়ক্ষতিকে আসলে বাড়িয়ে দিয়েছে। বন্যাকে না, বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। যেমন আপনাকে বলি যে নগরায়নের সময় কৃষি জমি ব্যবহার করা হয় ঘর বাড়ি এবং রাস্তাঘাট তৈরি করতে। এক্ষেত্রে কি হয়, সমভূমির যে টপ সয়েল আছে সেটাকে হচ্ছে কোনোভাবে হচ্ছে সেটাকে খোঁড়া হয় বা যাই করা হয়, সেক্ষেত্রে তার টপ সয়েলটা হচ্ছে লুজ হয়ে যায়। এবং যখন বন্যা হয় কিংবা ভারী বর্ষণ হয় তখন এটা হচ্ছে ধুয়ে চলে যায়, যেটাকে আমরা একাডেমিক ভাষায় বলে সারফেস এরোশন। সো এর ফলে আসলে ল্যান্ড এলিভেশনের যে ক্যাপাসিটি ওটা আসলে কমে যায়। সো ফলে ধীরে ধীরে ওই এরিয়াগুলোতে যেখানে ল্যান্ড এলিভেশন কমে যায় সেখানে আসলে বন্যার ইনান্ডেশন বেড়ে যায় এবং ফ্লাড ইনটেন্সিটি যেটা হয় সেটা বেশি হয়। সো নগরায়নের আরেকটা প্রয়োজনীয় অংশ হিসাবে আমরা হচ্ছে ব্রিজ, রাস্তাঘাট কিংবা কালভার্ট নির্মাণ করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে নদী শাসনের কিছু নিয়ম আছে। তো মেজর যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে ওই নিয়ম কিছুটা মেনে কিছুটা না মেনেই আসলে ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়। তো যার ফলে হচ্ছে নদী প্রবাহটা কমে যায়, নদীর তলদেশে যে পলল জমে বা আমরা যেটাকে বলি সেডিমেন্ট, সেই সেডিমেন্টটা কি হয় ওই নদী শাসনের ফলে ধীরে ধীরে সেটেল ডাউন হতে থাকে, এবং সেটেল ডাউন হওয়ার ফলে একটা সময় নদীর যে পানি ফ্লো করার যে ক্যাপাসিটি সেটা আসলে কমে যায়, বাধাগ্রস্ত এবং কমে যায়। যেমন আপনারা যদি যমুনা ব্রিজে কখনো আপনি যান, যমুনা ব্রিজে দাঁড়ালে দেখবেন যে ব্রিজের দুই পাশে ছোট ছোট বালুচর হচ্ছে, মানে ক্রমান্বয়ে বাড়ছে ওটার পরিমাণ। এবং এটা হচ্ছে যে শুধু যে ব্রিজ এটার কারণে হচ্ছে তা না, ব্রিজের পরে যে আসলে মনিটরিং করা দরকার নদীর ভেলোসিটিটাকে হচ্ছে ঠিক রাখার জন্য, সেটা আসলে মনে হয় না ঠিক মতো হচ্ছে ড্রেজিং করা কিংবা হচ্ছে পুনরায় খনন করা সেটা আসলে হচ্ছে না। এই বিষয়গুলো আসলে নগরায়ন কিংবা হচ্ছে পরিকল্পনার সাথে যেটা জড়িত সেটা আসলে অপরিকল্পিত এবং অতিমাত্রায় হচ্ছে অগ্রাহ্য করা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে।
আচ্ছা, তো অতি বর্ষণ বা উজান থেকে নেমে আসা পানি এবং পাহাড়ি ঢল এসব কিছু বন্যার কারণ বলেই বলা হয়, আসলে কি তাই?
হ্যাঁ, এগুলো আসলে অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ। বন্যার বাংলাদেশের বন্যার ক্ষেত্রে আসলে আমি বলবো যে দুই ধরনের কারণের কথা, একটা হচ্ছে ক্ষণস্থায়ী কারণ, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী কারণ। তো ক্ষণস্থায়ী কারণগুলোর মধ্যে আমরা সাধারণত ভারী বর্ষণ বা ওজন থেকে পানি নেমে আসাকে বলি, কিন্তু দীর্ঘস্থায়ী যে কারণগুলো আছে সেগুলো আসলে এই বন্যার মূল কারণ। যেমন হচ্ছে আপনার সি লেভেল রাইজ, এটা একটা অন্যতম কারণ। তারপরে অপর্যাপ্ত পলি জমা, তারপরে রিভার নদী শাসন অথবা হচ্ছে রিভার এগ্রেডেশন, বন উজাড় করে ফেলা, ভৌগোলিক অবস্থানটা বাংলাদেশের, নদীতে বাঁধ দেয়া, অপরিকল্পিত বাঁধ দেয়া এবং পরে মনিটর না করা, নগরায়ন এবং অন্যান্য কারণে ভূপৃষ্ঠের বা সমভূমির টপ সয়েল কে ক্ষতিগ্রস্ত করা, অতিমাত্রায় এবং অপরিকল্পিত মাটির ক্ষয়, ভূতাত্ত্বিক কারণ যেমন ভূমিকম্প, নিউটেকটনিক অ্যাক্টিভিটিস এগুলো, এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতার যে হচ্ছে হিমালয়ের বরফ গলে যায়, এগুলোই আসলে মূলত বন্যার কারণ বাংলাদেশের ক্ষেত্রে। এবং ওই ক্যাচমেন্ট যেটাকে আমরা বলি গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন, ক্যাচমেন্ট যে এরিয়া আছে এগুলোতে যে বন্যার তীব্র প্রভাব বা ভয়াবহ প্রভাব ফেস করছে তার কারণগুলো এগুলোই।
আপনি একটা কথা বলছিলেন যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, তো অনেক সময় দেখা যায় অগাস্ট সেপ্টেম্বর মাসে প্রাকৃতিক ভাবে সমুদ্রের পানির উচ্চতাটা বেড়ে যায়, জোয়ারের পানির উচ্চতাটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে উপর থেকে নামা পানিগুলো নামতে পারে না দেখে কি এগুলো ফিরে এসে বন্যার সৃষ্টি করে?
হ্যাঁ, এটা এটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে সঠিক তথ্য। একটু আমি বলবো যে যখন বাংলাদেশের আপনি পুরো গঙ্গা মেঘনা এবং ডেল্টা বেসিন যেটাকে আমরা বলি, এটা এটার ম্যাপটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে মূল পানি মনসুনের সময় স্পেশালি মূল পানি প্রবাহের যে রাস্তাটা বা পথটা সেটা আসলে বাংলাদেশের মধ্যে দিয়েই গিয়েছে। তো যার ফলে আপনার যখন সি লেভেল রাইজ হচ্ছে, লোকাল সি লেভেল রাইজ হচ্ছে এবং উপর থেকে হচ্ছে পানির প্রবাহটা বাড়ছে এবং সেই পানিটা আসলে নেমে যেতে পারতেছে না, কারণ নিচের দিকে আপনার ল্যান্ড এলিভেশন হচ্ছে আবার উপর দিকে ল্যান্ড ক্ষয় হচ্ছে। তো যার ফলে হচ্ছে আপনার উত্তর এবং মধ্য অঞ্চলে পানিটা আসলে স্টাগনেন্ট হয়ে যাচ্ছে, এটা যে পাস করে বঙ্গোপসাগরে চলে যাবে এটা আসলে পারছে না। যার ফলে অবশ্যই হচ্ছে সি লেভেল রাইজ ইজ ওয়ান অফ দ্য মেজর কারণ যে উত্তর এবং আপনার মধ্য অঞ্চলে প্লাবিত হচ্ছে এবং প্লাবিত হওয়ার ইন্টেন্সিটিটা বাড়ছে দিন দিন, প্রতি বছরই বাড়ছে।
এই বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আছে?
হ্যাঁ, বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় যদি বলা হয় তাহলে আসলে কয়েকটা ভাগে আসলে এটাকে ভাগ করতে হয়। একটা হচ্ছে অবকাঠামোগত সমাধান, যেটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল সলিউশন, যেমন হচ্ছে এম্বার্কমেন্ট কিংবা ড্যাম রিজার্ভার যেগুলোই হচ্ছে করা হয়, সেগুলোর ক্ষেত্রে নদী শাসন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরবর্তীতে নদী প্রবাহ বা রিভার ভেলোসিটি মেনটেন করার ক্ষেত্রে যে বিষয়গুলো নজর দেওয়া হয়, সেডিমেন্ট ক্যালকুলেশন এবং অন্যান্য এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখা উচিত, মনিটর করা উচিত এবং প্রতি বছরই ইভালুয়েট করা উচিত। তারপরে ভূতাত্ত্বিক সমাধান কিছু অবশ্যই আছে, সেটা যেমন হচ্ছে আপনার সমভূমির উচ্চতা বাড়ানো, ল্যান্ড এলিভেশন প্রসেস যেটাকে আমরা বলি, যেটা সমভূমিতে ওটা মেজার করা প্রতি বছরই যে আসলে কি পরিমাণ সয়েল ডিগ্রেডেড হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে কি কি মেজার নেওয়া হয়। নদীর নাব্যতা বাড়ানো ওয়ান অফ দ্য মেইন সলিউশন, কারণ আপনার মেজর নদীগুলোর যদি নাব্যতা বাড়ানো না হয় আসলে নদীগুলো সেডিমেন্ট ওভাবে ক্রিয়েট করতে পারবে না এবং নদীর সেডিমেন্ট ফ্লো করতে পারবে না এবং নদীর ভেলোসিটি কমে যাবে, এবং যার ফলে হচ্ছে আপনার নদী বর্ষার সময় যে পানি প্রবাহটা মেনটেন করা দরকার সেটা করতে পারবে না। এবং ল্যান্ড ডিগ্রেডেশন যেটা হচ্ছে কৃষি জমিতে, সেক্ষেত্রেও হচ্ছে আসলে গভর্নমেন্ট এবং অন্যান্য যারা রেলিভেন্ট অর্গানাইজেশন আছে সবার একটু সতর্ক হওয়া উচিত। যেমন কৃষি জমি যেগুলো খুবই আপনার প্রোডাক্টিভ কৃষি জমি, সেক্ষেত্রে হচ্ছে টল আর্থেন বাউন্ডারিজ কিংবা হচ্ছে কন্ট্রোল টাইলিং যেটাকে আমরা বলি সেটা করার ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা দেওয়া উচিত, যাতে হচ্ছে ওই জায়গাগুলো এলিভেট হতে পারে এবং হচ্ছে ওয়াটার ফ্লোটাকে মেনটেন করতে পারে ডিউরিং মনসুন। তো ফ্লাড প্রিপেয়ারনেস হচ্ছে ওয়ান অফ দ্য মেজার, যেটা হচ্ছে আপনার মানুষের দুর্ভোগকে আসলে কমাবে। তো ফ্লাড প্রিপেয়ারনেস মেজারগুলো অনেকগুলোই বাংলাদেশে এখন আছে, কিন্তু বিশেষ করে হচ্ছে আপনার আইডেন্টিফাই করা যে মানুষ কৃষক বা ওই এলাকার মানুষ আসলে ব্যক্তিগত ভাবে কিভাবে বিভিন্ন মেজার নেয় বা বিভিন্ন পদক্ষেপ নেয় এই বিষয়ক তাদের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য, এগুলো যখন করা হবে তখন হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ইন্ডিজিনিয়াস সলিউশন যেটাকে বলি। ফর এক্সাম্পল আপনার কৃষি জমিতে যখন অতিমাত্রা পানি হবে, বা এখন তো হচ্ছে আপনার আসলে আমন ধান বা অনেক আগে যে আউশ আমন যেটাকে আমরা বলতাম সেটা ওইভাবে হয় না, তো যার ফলে যে অন্য প্রজাতির যে ধানগুলো আছে সেগুলো বেশি পানি সহ্য করতে পারে না। একটা ইন্ডিজিনিয়াস টেকনোলজি হচ্ছে আপনার ওয়াটার সাইজন বা কচুরি পানা যেটা আছে সেটা স্টাক করা, আপনার ড্রাই সিজনে ওটাকে স্টাক করা। তো বর্ষার সিজনে ওই পানিটা যদি নিচে থাকেও তারপরও ওটা উপরে উঠে ভেসে যায়, ওয়াটার সাইথিন্স হায়াসিন্সের এই স্টাকটা কখনো ডুবে যায় না। ডুবে না গেলে যেটা হয়, এখানে মানুষ ধান উৎপাদন করতে না পারলেও যে অন্যান্য সবজি কিংবা অন্যান্য যে কৃষি আছে ওগুলো হচ্ছে উৎপাদন করতে পারে। তো সেক্ষেত্রে আসলে নজর দেয়া যে ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষ কিভাবে আসলে কোপ করছে এই ফ্লাডের সাথে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা এবং ওখানে আরো এমফাসাইজ করা যে এটাকে কিভাবে আরো ইম্প্রুভ করা যায়। এবং আরেকটা মেজর সলিউশন হচ্ছে আপনার ইন্টার বেসিনাল কোঅপারেশন, যেটাকে আমরা বলি যে বাংলাদেশের যে রিভার বেসিন আছে, যে রিভার বেসিনের সাথে আছে যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ডেল্টা, এর 7% রিভার বেসিন আছে শুধু বাংলাদেশে, বাকি 93% হচ্ছে ট্রান্স বাউন্ডারি। তো এখানে এরা এই বাউন্ডারি গুলো হচ্ছে শেয়ার হচ্ছে মেইনলি ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের সাথে, এবং সাম পার্স হচ্ছে আপনার মিয়ানমার এবং চায়নার সাথে। তো এক্ষেত্রে যদি কো রিভারিয়ান দেশগুলোর সাথে আঞ্চলিক সহযোগিতা এবং চুক্তি না করা হয় সেক্ষেত্রে বন্যার ভয়াবহতা কমানো সম্ভব না। কারণ হচ্ছে আপস্ট্রিম রিজিয়ন গুলোতে যদি স্পেশালি যে ব্রহ্মপুত্রে একটা লার্জ ওয়াটার রিজার্ভার তৈরি করা হয়, যে যখন ভারী বর্ষণ হবে ওই রিজার্ভার অনেকখানি পানি ক্যারি করতে পারে এবং ওয়াটার যে ফ্লোটা সেটাকে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে আপনার তীব্রতা কমে যাবে, বন্যার তীব্রতাটা কমে যাবে। কারণ বাংলাদেশ হচ্ছে ডাউন স্ট্রিমে, সো ডাউন স্ট্রিমের অবশ্যই সবসময় তীব্রতাটা বেশি থাকবে, কারণ এটা তো হচ্ছে আপনার ওয়াটার ফ্লোটা তো হচ্ছে বাধা দেওয়ার জন্য যে মিজারগুলো সেটা আসলে তৈরি করা দরকার।
দিলওয়া খানম, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।